দাও ইখলাস এমন মোরে ইলাহি,
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে সবাই পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই মাসটা হচ্ছে আরবি মাস অনুযায়ী রবিউল আউয়াল মাস, যেই মাসে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেন। তো এই মাসটা হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মদিনের মাস। এই মাস সহ অন্যান্য সকল মাসে সারা বছরই দুরূদ শরীফ পাঠ করার অনেক অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে জুমার দিন, যেহেতু সব কাজের সব আমলের সওয়াব বেশি, তো জুমার দিনে স্পেশালি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত রয়েছে, এই আমলটা করার জন্য বলা হয়েছে। যেমন শোয়াবুল ইমান লিল বাইহাকি, একটি হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জুমার দিন এবং রাতে আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, যে এমনটা করবে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষ্য হব, তার জন্য সুপারিশকারী হব। কিভাবে? জুমার দিনে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। তো আমরা জানি যে হাদিস এবং কোরআন দ্বারা বর্ণিত যে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গুনাহগার বান্দাদের সুপারিশ করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার থেকে তাদেরকে মাফি নিয়ে দিবেন, সুপারিশ করবেন তার। তো এই সুপারিশ অর্জনের জন্য, এই শাফাআত অর্জনের জন্য বিভিন্ন আমল রয়েছে, তার মধ্য হতে একটি চমৎকার এবং কার্যকরী আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিবের অর্থ হয় যে আপনারা সবাই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করুন, এটা সাল্লু আলাল হাবিবের অর্থ হয়। আর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের অর্থ হয় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুক, এটা দুরূদ শরীফের মূল অর্থ। প্রিয় ইসলামী ভাইরা, যেহেতু রবিউল আউয়াল মাস, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যকে উসওয়াতুন হাসানা বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে, হ্যাঁ, এটাই আমাদের জন্য উত্তম আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। ঈদে মিলাদুন নবী পালন করার এক অর্থ এটাও যে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জানি, তার আদর্শ নিজের বুকে ধারণ করি এবং সেই অনুযায়ী নিজের জীবন যাপন করি। তো যেহেতু এই মাস রবিউল আউয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের পবিত্র মাস, তো আসুন আমরা কিছু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ জেনে নেই এবং এর মধ্যে আমাদের জন্য কি আদর্শ রয়েছে সেই ব্যাপারেও আমরা আলোচনা করি। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি একটু চিন্তা করি স্বাভাবিক ক্ষেত্রে যে আমরা জীবনযাপন করি, সব কিছু করি, আমাদের স্বার্থের বাহিরে বা আমাদের কথার বাহিরে বা এমন কোনো কাজ যা আমার ব্যক্তিত্বকে অপমানিত করে বা আমার জন্য কেউ ক্ষতি সাধন করলো, এই জাতীয় যত প্রকার কাজ আছে যদি হয়ে যায় কারো মাধ্যমে, তো সাথে সাথে আমাদের রাগ উঠে যায়, সাথে সাথে রাগ উঠে যায়। আর আমরা কি করি, তার সাথে যেভাবে পারি তার থেকে সেই প্রতিশোধটা নেই। যদি রাস্তায় হয়, ইমিডিয়েটলি সাথে সাথে প্রতিশোধটা নিতে হচ্ছে, তাহলে আমরা তাকে কমপক্ষে বকা দিয়েও আসি। যদি গালিগালাজ না করি তাহলে মনে হয় যে আজকের দিনটাই খারাপ হয়ে গেল। গালিগালাজ করে আসলে মনে হয় যে না, যাক আজকে প্রতিশোধটা নিয়ে আসছি, আমার বদলাটা পূরণ করে আসছি, এরকম একটা ফিল হয়। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের এমন অবক্ষয় হয়েছে এখন। অথচ যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জীবনী থেকে চিন্তা করি, তাহলে কখনোই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যে একজন মুমিনের আদর্শ যেটা বলেছেন, একজন মুসলমানের আদর্শ যেটা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জীবনীতে যেটা পাওয়া যায়, সেটা আমাদের বর্তমানের সমসাময়িক যে আমরা জীবন যাপন করছি, লাইফ স্পেন্ড করছি, সেটার সাথে কোনো রকম মিল রাখে না। কারণ আমরা ইসলামী শিক্ষায়, ইসলামী দীক্ষায় চলছি না, বরং নিজে যা ভালো মনে হচ্ছে তাই করছি, বা সমাজে যা চলছে তাই করছি। এই জন্য এখন যে ভালো পড়ালেখা করছে বা পড়ালেখা না করুক, খুব কম পড়ালেখা করলেও ট্রেন্ড শব্দটা সবাই জানে, সবাই চিনে। কেন চিনে? কারণ হচ্ছে এখন নাকি ট্রেন্ডিংয়ে থাকতে হয়। তো পড়ালেখার কোনো খবর না থাকলে, বাকি কোনো কিছুর খবর না থাকলেও এই বিষয়টার ব্যাপারে অনেকেই খবর রাখে। কিন্তু আমরা যেগুলো করব সেটা ট্রেন্ডিংয়ে থাকা জরুরি? অবশ্যই না। আমরা যেগুলো করব সেটা কুরআন ও হাদিসে থাকা জরুরি। দুনিয়াতে কি হচ্ছে, কে কি করছে, কোন সেলিব্রিটি কি করলো, কে কেমন করলো, কে কিভাবে কথা বলল, কার জীবনে কি ঘটলো, এর থেকেও অনেক বেশি জরুরি আমার প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জীবনীতে কি ঘটেছে, সেটা আমাদের ধারণ করতে হবে, সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, একটা বইয়ের মধ্যে বইয়ের লেখক লিখে যে মানুষের মূল্য কত। একটা প্রশ্ন যদি আমি কাউকে করি, মানুষের মূল্য কত, আচ্ছা এটার উত্তর দেওয়ার অনেকগুলো দিক থাকে, এক একটা দিক এক্সপ্লেইন করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্তভাবে বলি। দেখেন, মানুষের মূল্য যদি বর্তমান বাজারের, যেটা শরীয়তভাবে সর্বক্ষেত্রে জায়েজ নয় যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা ইত্যাদি, তো সেই অনুসারে যদি বাজার রেট করি যে লিভারের দাম কত, কিডনির দাম কত, চোখের দাম কত, একটা মূল্য মানুষের নির্ধারণ হয়। আর আমাদের জন্য তো আসল সেটাই যেটা কুরআনে পাকের মধ্যে মানুষের মূল্য বা হাদিসের মধ্যে নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, আমরা ব্যক্তিগত জীবনে মানুষকে কিভাবে মূল্যায়ন করি একটু যদি চিন্তা করি, সেই অনুযায়ী মানুষের মূল্য 10 টাকাও না। কেন? কারণ এমন অনেক ঘটনা আছে, 10 টাকার জন্য বিবাদে লিপ্ত হয়ে ঝগড়া করে একজন একজনকে খুন করে দিছে। তো এই হিসেবে তো মানুষের মূল্য 10 টাকাও না। আবার দেখা যায় কি, ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় কয়েকটা ঘর ঝগড়া লেগে গেছে, কয়েকটা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তো মানুষের মূল্যায়ন বা মানুষের মূল্য আমাদের কাছে সেই 10 টাকা, সেই 100 টাকা, বা পরিবারে শ্বশুরবাড়িতে কিছু পাঠানোর যেই অংশ ছিল সেটা 1000 টাকার হোক, 10000 টাকার হোক, সেই মূল্য মানুষের নেই। কারণ আমরা এতটুকুর মধ্যেই সম্পর্ক ছিন্ন করতে রাজি হয়ে যাই, রেডি হয়ে যাই, বরং ঝাঁপিয়ে পড়ি যে না, আমার ঘরে এটা পাঠায়নি, হ্যাঁ মেয়ের বাড়ি থেকে এটা পাঠানোর দরকার ছিল, ছেলের বাড়িতে পাঠায়নি, এখন সম্পর্ক ছিন্ন করতে হবে। তো মানে আমরা মানুষকে এই টাকা দিয়েও মূল্যায়ন করি না, অথচ মানুষের মূল্য অনেক। যেই মূল্যটা আমাদেরকে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জীবনের প্রতিটা দিক আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয়, এবং আমরা সেটা থেকে অনেক কিছু অর্জন করতে পারি। কিন্তু আজকে শুধুমাত্র একটি দিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মানুষকে ক্ষমা করা, যেটি এই সব কিছুর সমাধান। রাস্তায় ঝগড়া হলো, সম্পর্ক ছিন্ন হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে, এগুলোর অনেক বড় একটি কারণ থাকে, আমরা একে অপরকে ছাড় দেই না, কোনো বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে রাজি না। শরীয়তের বেলায় কম্প্রোমাইজ করে ফেলি, ছেলে আসছে আমার ছেলে গান শুনে আমার কিছু আসে যায় না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি তাকে বললাম যে আজকে ঘরে থাকতে হবে, সে ঘরে থাকলো না, আমি তাকে শাস্তি দিব, আমি তাকে বকাঝকা করব, ঠিক আছে না? তো আল্লাহ তাআলা এবং কুরআন ও হাদিসের মধ্যে যেই আহকাম নাজিল করছে সেটার ব্যাপারে কিন্তু আমরা যেভাবে চলছে, ছেলে যেভাবে চলছে, মেয়ে যেভাবে চলছে, ঘরের স্ত্রী যেভাবে চলছে, আমার অধীনস্থ যারা যেভাবে চলছে, আমার সেখানে ভ্রূক্ষেপ হয় না, আমি সব কিছুতে কম্প্রোমাইজ করে ফেলি। কম্প্রোমাইজ কি কোনো ভ্রূক্ষেপই হয় না যেটা কোনো ভুল করেছে, কিন্তু যখন আমি যখন কোনো কথা বললাম যেখানে আমার স্বার্থ আছে, যেখানে আমার সম্মান আছে, সেখানে যদি কোনো ঘাটতি হয় আমি কিছু না কিছু বলে ফেলি। তো এই টেন্ডেন্সিটা আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে আমাদের আচরণ। কিতাবের মধ্যে এসেছে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, ভালোবাসাও আল্লাহ তাআলার জন্যই, শত্রুতাও আল্লাহ তাআলার জন্যই। কাউকে যদি আমি কারোর সাথে ভালো সম্পর্ক রাখছি সেটার কারণও কে হবেন? মহান আল্লাহ। যদি আমার কারোর সাথে ভালো সম্পর্ক নাই তার ভালো খারাপ আমলের কারণে, তো এটার কারণও কে হবেন? মহান আল্লাহ। নিজের জন্য নিজের স্বার্থে যেন আমরা কিছু না করি, যদি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এখন যেভাবে চলছি আর আল হুব্বুলিল্লাহ আল বুগদুলিল্লাহর কনসেপ্টটাকে নিজেদের জীবনে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা চাইলে আমরা একটা ইসলামী সমাজ পাবো, একটা ইসলামী পরিবেশ পাবো, একটা ইসলামী ব্যক্তিত্ব পাবো। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল এটার ব্যাপারে আমি কিছুটা আগেও আলোচনা করেছি, আজকেও কিছুটা করব, যে একজন গ্রাম্য লোক ছিল। গ্রাম্য লোক সাধারণত আরবের মধ্যে তারা ছিল যারা মূর্খ ছিল, তেমন শিক্ষিত ছিল না, যেহেতু আগে বেশিরভাগ, এখন তো গ্রামে গঞ্জে অনেকগুলো ফ্যাসিলিটি পৌঁছে গেছে, সেটা শিক্ষাগত হোক বা বাণিজ্যিক হোক, বিভিন্ন ফ্যাসিলিটি গ্রামেও পাওয়া যায়, কিন্তু পূর্বের অবস্থা ওরা অনেক বেশি খারাপ ছিল আর অনেক বেশি শোচনীয় ছিল গ্রামের, শহরের তুলনায় অনেক বড় একটা তফাৎ ছিল। তো গ্রামের লোক সাধারণত পূর্বের যুগে অশিক্ষিত হতো, মূর্খ হতো অনেক আগের যুগে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই যুগে, আর এই লোকদেরকে আরবিতে, আরবি ভাষায় আরবি বলা হয়, আরবি, হামজা আইন র আলিফ বা ইয়া, আরবি বলা হয় এই ধরনের লোকদেরকে। তো এই গ্রাম্য লোকগুলো, একজন এই গ্রাম্য লোকের সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চুক্তি করলেন যে তার উটটা ক্রয় করবেন এবং সে তার বিনিময়ে তাকে একটা পরিমাণ, একটা বড় পরিমাণ খেজুর দিবেন। আগে যেহেতু কি হতো, একটা জিনিসের পরিবর্তে জিনিস বিক্রি হতো, তো তখন কারেন্সি ছিল না, টাকা পয়সা ইত্যাদি বা রুপি বা ডলার এগুলো কিছুই ছিল না, তখন জিনিসের পরিবর্তে জিনিস বিক্রি হতো। তো সেই যুগের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম তাকে বললেন যে আমি তোমাকে এত পরিমাণ খেজুর দিব তোমার উটের পরিবর্তে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের ঘরে ওই পরিমাণ খেজুর রাখা ছিল, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ঘরে গেলেন, গিয়ে তাকে খেজুর দেওয়ার জন্য খেজুর খুঁজলেন, কিন্তু খুঁজে নবী করিম সাল্লাল্লাহু আলিহি সাল্লাম সেটা পেলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তাকে এসে বললেন যে আমি তোমাকে যে খেজুরটা দিতে চেয়েছিলাম সেটা আমার ঘরে নেই। সে গ্রাম্য লোক ছিল, পড়ালেখা জানতো না, কীভাবে বিহেভ করতে হবে সেটা ছিল না তার ভিতর। তো সে কী করলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল, বলতে লাগলো হায়রে ধোকা, হায়রে ধোকা, অর্থাৎ আমি ধোকা খেয়েছি, আমাকে প্রতারণায় ফেলা হয়েছে। তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন এক পর্যায়ে ছিলেন, যেহেতু নবুয়তের এলান তিনি করে দিয়েছিলেন, সবাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানতেন এবং সাহাবাই কিরামরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি ইশারায় নিজের জীবন উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন, সেই সময় একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এরূপ ব্যবহার করল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবার অনেক রাগান্বিত হলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবাইকে বললেন তাকে ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে আদেশ দিলেন যে অমুকের কাছে এত পরিমাণ খেজুর আছে, তার থেকে নিয়ে এসে তাকে মূল্য পরিশোধ করে দাও। আর যখন তার মূল্য পরিশোধ করে দেয়া হলো তখন সে খুশি মনে চলে গেল। এই জায়গাটা এমন একটা স্থান যেখানে সেই ব্যক্তির অনেক বেশি ভুল ছিল এবং এমন একজন পর্যায়ের ব্যক্তিত্বের সাথে সে এমন ব্যবহার করছিল সেই জায়গায়, তো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা না দিতেন তাহলে তো তার গর্দান উড়িয়ে দেওয়া হতো, তাকে মেরে ফেলা হতো। সেই জায়গায় সেই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকম শাব্দিক মারবে বা প্রহার করবে এই জাতীয় তো অনেক দূরের কথা, কোনো রকম শাব্দিক ও কোনো রকম শাস্তি না দিয়ে কথাবার্তায়ও কোনো কিছু না বলে তাকে ছেড়ে দিলেন, বরং তার হক যেটা ছিল তাকে আদায় করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শ এরকম ছিল। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে একজন ব্যক্তির চুক্তি হলো কোনো একটা কিছু কেনা বেচা নিয়ে। চুক্তি হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে তার সময় নির্ধারিত হলো যে আমি 4 দিন বা সপ্তাহখানিক পরে তোমাকে এই মূল্যটা পরিশোধ করব। সে কি করল, সেই মূল্য পরিশোধের 2-3 দিন বাকি থাকতেই চলে আসলো। চলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে বলল যে আমাকে আমার মূল্য পরিশোধ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বললেন যে এই মূল্য পরিশোধের তো আরো 2-3 দিন বাকি আছে। সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বংশ নিয়ে যাতা বলতে লাগলো। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের ছিলেন, তো সে বলতে লাগলো কুরাইশরা তো এমনই হয়, যখন মূল্য পরিশোধ করার সময় আসে যাতা বলে দেয়, হ্যাঁ প্রতারণায় ফেলে মানুষকে বাহানা করে। এভাবে করে সে যাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে বলতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম কি করলেন, হযরতে উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। আপনারা যারা উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছেন জানেন যে উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রাগান্বিত, হ্যাঁ অনেক রাগ ছিল, অন্যায় দেখলে সহ্য করতে পারতেন না। তো কি হলো, সে উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এখানে দাঁড়িয়ে না থাকতেন তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম কি বললেন, উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর তুমি কি করছো, তোমার তো উচিত ছিল আমাকে উপদেশ দেয়া, আমাকে তার সম্পত্তি তার পাওনাটা আদায়ের প্রতি উৎসাহিত করা এবং তাকে নম্রতা অবলম্বনের প্রতি উৎসাহিত করা, তুমি এটা কি বলছো তাকে? তো নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মূল্য পরিশোধ করার আদেশ দিলেন। তো উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মূল্য পরিশোধ করলেন এবং কিছু এক্সট্রাও দিলেন যেটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আদেশ দিয়েছিলেন। তো সে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমার তো এতটুক পাওনা ছিল, তুমি আমাকে এতটুক দিলে, আবার বেশি কেন দিচ্ছ? তো সে বললো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আদেশ দিয়েছেন যেহেতু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো সেটার বিনিময়েও যেন আমি তোমাকে কিছু দিয়ে দেই। তো সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদেশে হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অতিরিক্ত কিছু দিলেন। তো সে বলল হে উমর তুমি আমাকে চিনো? তো বলল তুমি কে? বলল আমি জায়েদ বিন সায়ানা। জায়েদ বিন সায়ানা যে ছিল সে ইহুদিদের অনেক বড় জ্ঞানী লোক ছিল, অর্থাৎ তাওরাত যেগুলো পূর্বের কিতাবগুলো রয়েছিল সেগুলোর প্রতি অনেক জ্ঞান রাখত। বলতো, তুমি তো জ্ঞান রাখো, তুমি তো কোনো গ্রাম্য লোক না, তুমি তো মূর্খ না, তুমি তো সব কিছু জানো, যিনি আল্লাহ তাআলার নবী, তারপরে তুমি এরূপ ব্যবহার কেমনে করে করলে বা কি জন্য করলে? তো সে বলল যে আমি তাওরাতের মধ্যে, পূর্ববর্তী কিতাবের মধ্যে যতগুলো নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের ব্যাপারে পড়েছিলাম, আমি সব কিছু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের ভিতর পেয়েছি। শুধুমাত্র দুটি গুণ সেটা যাচাই করার ছিল, একটি হচ্ছে যে তিনি সবসময় দয়া করবেন, তিনি সবসময় দয়া করবেন, এবং যে তার উপর রাগ করবে, তার সাথে খারাপ ব্যবহার করবে, তাকে তিনি তত উত্তম প্রতিদান দান করবেন। তো বলল আজ আমি সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের বৈশিষ্ট্যে পেয়ে গেলাম, আর সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তো এটা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বৈশিষ্ট্য, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের বৈশিষ্ট্য, সবার সাথে ভালো ব্যবহার, অপরিচিত লোকের সাথে ভালো ব্যবহার। তিনি কত ঊর্ধ্ব পর্যায়ে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মান সাহাবাদের চোখে কিরূপ পর্যায়ের ছিল, তারপরও যখন কেউ এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে খারাপ ব্যবহার করত, অপমান সুলভ আচরণ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তার সাথে বদলা নেননি, তাকে কোনো শাস্তি দেননি, তাকে কিছু বলবেন তো দূরের কথা, বরং তাকে উত্তম প্রতিদান দান করেছেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শ। আমরা কোথায় যাচ্ছি? আমরা সবসময় চিন্তা করি যে এ আমাকে একটা কথা বলে দিল, আমি যদি দুইটা না বলি তাহলে কেমনে হয়, এ আমার সাথে খারাপ ব্যবহার করে দিল, আমি তার সাথে যদি খারাপ ব্যবহার না করি তাহলে তো আজকে দিনটাই বৃথা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শ এটা নয়। আমরা একটা কথা চিন্তা করি, মানে আমাদের মাথার মধ্যে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা হচ্ছে যে যদি আমি তার সাথে তাকে গিয়ে ক্ষমা চাই, মানে কখনো ক্ল্যাশ হয়ে গেলে, ঝগড়া হয়ে গেলে কারোর সাথে, বা পরিবারের মধ্যে ঝগড়া হয়ে গেলে, তখন আমরা ক্ষমা চাইতে যাই না বা ক্ষমা চাইতে চাই না। কেন চাই না? এর কারণ হচ্ছে আমি ভাবি যে যদি আমি আগে গিয়ে ক্ষমা চাই তাহলে আমার সম্মান কমে যাবে, হ্যাঁ সে বড় হয়ে যাবে, আমি ছোট হয়ে যাব। তো এটা হচ্ছে একটা ভুল ধারণা। কেন? কারণ হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়তা অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলছেন। আপনারা দেখবেন যে যারা সবার সাথে মীমাংসা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, আর যারা ঝগড়া করে, সবসময় অ্যাটিটিউডে থাকে, হ্যাঁ যে না আমি যাবো না, তাকে বলো আমার কাছে আসতে, তাকে ভালো চোখে কেউ দেখে না, হয়তো বা তার রাগের কারণে তার কাছে গিয়ে একটু মাথা নত হয়ে যায়, কিন্তু তাকে ভালো চোখে, মানে মন থেকে শ্রদ্ধা বা মন থেকে ভালোবাসা তার প্রতি থাকে না, কিন্তু যেই ব্যক্তি সবার কাছে গিয়ে ক্ষমা চায়, সবার সাথে ভালো ব্যবহার করে, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আদর্শকে যে বাস্তবায়ন করে, তাকে কিন্তু সবাই মন থেকে শ্রদ্ধা করে, তাকে কিন্তু সবাই মন থেকে ভালোবাসে। তো আমরা যা ভাবি বা এই সমাজে যা চলে আমরা তা নিয়ে চলবো না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের জীবনীতে যা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম যা আমাদের শিখিয়ে গিয়েছেন, আমরা সেটা অবলম্বন করব। আমাদের সাথে বড় থেকে বড় কেমন ঘটনা ঘটতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর জন্মভূমি মক্কা শরীফ ছিল। আপনারা জানেন মক্কাতুল মুআজ্জামা, মক্কা শরীফ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের জন্মভূমি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে হিজরত করতে হয়েছে মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম অনেক একটা বড় সময় কোথায় কেটেছে? মদিনা শরীফে। কেন, কি কারণে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের আপন আত্মীয় স্বজন, বংশের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম দিনের দাওয়াত দিতেন বলে সততা মানুষের কাছে পৌঁছে দিতেন বলে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিতেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর সাথে তারা শত্রুতা পোষণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে বিভিন্নভাবে তারা নির্যাতন অত্যাচার করলো। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করতে হলো। এমন একটা অবস্থা তারা তৈরি করে দিয়েছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রাণের শত্রু হয়ে গিয়েছিল তারা। কিন্তু যখন এমন এক সময় আসলো যখন চারদিকে ইসলাম ছড়িয়ে গেল, সবাই ইসলামের সমর্থনকারী হয়ে গেল, মুসলমানদের মক্কাবাসীর সাথে যারা বিধর্মী ছিল তাদের সাথে, মুশরিকদের সাথে যখন যুদ্ধ হলো আর মুসলমানরা বিজয়ী হলো, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা অভ্যন্তরীণভাবে শুরু থেকেই পাওয়ার দিয়ে রেখেছিলেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতেও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছে ক্ষমতা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম চাইলে তাদের নাম, তাদের বংশের নাম ধূলিসাৎ করে দিতে পারতেন, তাদের হাড় মাংস কেউ কিছু পেত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম যদি প্রতিশোধ নিতে চাইতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম কী করলেন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কিরামরা মক্কা বিজয়ী হলেন, যখন সেখানে দাঁড়ালেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সামনে বিধর্মীরা, মুশরিকরা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রাণের শত্রু ছিল, তারা মাথা নত করে বসেছিল। তারা ভাবছিল যে আজ তো আমাদের কোনো উপায় নাই, আজ আমাদের বাঁচার কোনো উপায় নেই, আজ তো আমরা বাঁচবো না, আজ আমরা কেন, আমাদের সন্তানরাও ধূলিসাৎ হয়ে যাবে, আমাদের কোনো বাঁচার উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বললেন, তোমরা কি ভাবছো আমি তোমাদের সাথে কি করব? তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুমধুর মিষ্টিময় রহমতওয়ালা কণ্ঠ শুনল, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপী, সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপী সৃষ্টি করেছি, পাঠিয়েছি, প্রেরণ করেছি। তো যখন রহমতময় আওয়াজ শুনলো, তার তাদের অন্তরে কিছুটা শান্তি আসলো, তারা ভাবলো না বাঁচার উপায় আছে। তারা বললেন, আপনি তো দয়ালু বাবার সন্তান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেননি, এক কথায় তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আর যখন তারা এই অবস্থা দেখল যে একজন ব্যক্তির প্রতি আমরা এত নির্যাতন করেছি, এত অন্যায় করেছি, এত অত্যাচার করেছি, তাকে তার জন্মস্থান ছাড়া করেছি, সে এক বাক্যে এত ক্ষমতা পাওয়া সত্ত্বেও, এত শক্তি পাওয়া সত্ত্বেও, সব বল তার যেখানে ছিল, সে আমাদেরকে এক বাক্যে ক্ষমা করে দিল, তখন তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মক্কা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর ধ্বনি আকাশে উঠতে লাগলো, এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে। তো আজকের যে বিষয়টা মূলত, দেখেন কেমন একটা পরিস্থিতি ছিল, কেমন একটা অবস্থা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে প্রতিশোধ নেয়ার সুযোগও ছিল, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। লোকেরা আমাদের আর কত বড় ক্ষতি করে নিবে, কত বড় ক্ষতি করে নিবে, আমরা কি ক্ষমা করতে পারি না? আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে ধারণ করতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও সুন্নতে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালনের তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখেন এই শিক্ষা আর এই বার্তা, সমাজে কিন্তু এখন অনেক নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, যার কারণে আজকের তরুণরা কুরআন হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবা ইকরামদের জীবনী বিমুখ হয়ে যাচ্ছে, বরং তারা বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন উল্টাপাল্টা মানুষের সংস্পর্শতায় পড়ে যাচ্ছে। এটার একটা কারণ কি? নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। শিক্ষা হচ্ছে না, দিনী শিক্ষা মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে না। আর এই লক্ষ্যে, ঘরে ঘরে দিনী শিক্ষা পৌঁছানোর লক্ষ্যে দাওয়াতি ইসলামী পদক্ষেপ নিয়েছে। দাওয়াতি ইসলামী যেটা আন্তর্জাতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, তারা পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন জায়গায় মসজিদ বানাচ্ছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা বানাচ্ছে, বাংলাদেশের সেটা সিলেট হোক, সেটা রংপুর হোক, সেটা চট্টগ্রাম হোক, কিংবা ঢাকা হোক, যেখানেই হোক, রাজশাহী হোক, সব জায়গাতে দাওয়াতি ইসলামী মাদ্রাসা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, যেখানে বিনামূল্যে ছাত্রদেরা কুরআন শিক্ষা নিতে পারছে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারছে। এছাড়াও যারা বড় রয়েছে, প্রাপ্তবয়স্ক রয়েছে, যারা মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত না, তারা কুরআন শিক্ষা পাচ্ছে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শকে শিখছে। এই পরিপূর্ণ কার্যক্রম দাওয়াতি ইসলামী পরিচালনা করছে, আর এই পরিচালনার জন্য অনেক বড় অনুদানের প্রয়োজন হয়। যেহেতু দাওয়াতি ইসলামী কোনো বাণিজ্যিক সংগঠন না, অর্থাৎ কোথাও কোনো কোম্পানি খুলে বা স্কুল মাদ্রাসা বা বইয়ের মাধ্যমেও একটা মূল্য নেয়া, একটা প্রফিট নেয়া, প্রফিট নিয়ে কমার্শিয়ালভাবে সেটাকে পরিচালনা করা, দাওয়াত ইসলামী এরকমভাবে করে না। দাওয়াত ইসলামী নন প্রফিটেবল ইনস্টিটিউট। হ্যাঁ, তো এভাবে করেই দাওয়াত ইসলামী চলে। তো এটা চালানোর জন্য সবার সহযোগিতার প্রয়োজন হয়, আর আলহামদুলিল্লাহ তাআলা মানুষরা সহযোগিতা করে বলেই এত দূর পর্যন্ত দাওয়াত ইসলামী পৌঁছাতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত যা বয়ান শুনলাম, যা শিখলাম, এর মধ্যে যা হয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরাও আমল করব এবং আমাদের ঘরেও পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুহাম্মদ।